আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 11:00 আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠান রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিপথিরিয়া রোগের প্রাদুর্ভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
এই প্রথম কলকাতা মহানগরীর বুকে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব।
যুক্তরাষ্ট্রের তুষার ঝড় নিয়ে একটি সাক্ষাৎকার।
পুরো রাস্তাঘাট সবকিছু স্নোতে সলা হয়ে গেছে, আজকে ঠান্ডার পরিমাণ কালকের চাইতে অনেক বেশি।
এছাড়াও রয়েছে আলাপন, আজকের বিষয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান ইরান সহ বিভিন্ন দেশের সম্পর্ক। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। গোটা ইরান জুড়ে সরকার সমর্থকরা বিশাল সমাবেশ করেছে, আর এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের বিশৃঙ্খলা নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। তেহরানের অনেকগুলো জায়গায় এবং বিভিন্ন শহরে হাজার হাজার সরকার সমর্থকরা সমবেত হয়েছে। তেহরানে জুমার নামাজের ইমাম, যারা সেদেশে অস্থিতিশীলতা তৈরি করেছে, তাদের শক্ত হাতে দমন করার আহ্বান জানিয়েছেন। ইরানি কর্মকর্তারা বলছেন যে সিআইএ, ইসরায়েল এবং সৌদি আরব এই গোলযোগের জন্য দায়ী। তেহরান বিশ্ববিদ্যালয় ইমাম আহমদ খাতামি নামাজিদের উদ্দেশ্যে বলেন যে আমেরিকানদের সমর্থনপুষ্ট দাঙ্গাকারীদের দ্বারা যেসব সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছিল, তাদেরকে ইসলামিক নিয়ম অনুযায়ী ক্ষমা করে দেওয়া উচিত। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের সমর্থন যোগানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরানের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের সমালোচনা করেছে, যাতে 21 জন প্রাণ হারায় এবং হাজার খানেকেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্র তার কথায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে এমন বিষয় খতিয়ে দেখবে, এবং যারা এই বিক্ষোভকারীদের টুটি চেপে ধরছে তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির কথাও ভেবে দেখছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে যে তারা থেমে থাকবে না। সৌদি আরব বলছে যে তারা তাদের দেশের সঙ্গে ইয়েমেনের সীমান্তের কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বাধা দিয়েছে। রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম জানিয়েছে যে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ পশ্চিমাঞ্চলের নাজরান প্রদেশের আকাশে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। ইয়েমেনে শিয়া বিদ্রোহী হুতিরা এর আগেও সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, আর সৌদি আরব হুতিদের সমর্থন দেওয়ার জন্য ইরানকে দায়ী করেছে। হুতি বিদ্রোহীরা 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদি সাময়িকভাবে সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন। 2015 সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট হাদি সরকারের পক্ষে হুতিদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বিমান আক্রমণ চালায়। এই সব বিমান হামলায় হাজার হাজার অসামরিক লোক প্রাণ হারায় এবং হাসপাতাল সহ গোটা এলাকা নিশ্চিহ্ন হয়ে যায়। এই সংঘাতকে একজন এখন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইয়েমেন সরকারের সমর্থক সৌদি আরব এবং হুতিদের সমর্থক ইরানের মধ্যে প্রক্সি লড়াই বলেই দেখা হচ্ছে। মানবিক সংগঠনগুলো বারবার ইয়েমেনের অসামরিক লোকজনের উপর এই সংঘাতের প্রতিক্রিয়ার ব্যাপারে সবার মনোযোগ কেড়েছে, এবং জাতিসংঘ বলছে যে 30 লক্ষ লোক ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সোমালিয়ার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী হাজা এই প্রথম এটা নিশ্চিত করেছেন যে তুরস্কের সরকার সম্প্রতি সোমালি সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে। ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে হাজা বলেন যে তুরস্কের সরকার এক কোম্পানি সোমালি সৈন্যকে অস্ত্রশস্ত্র দিয়েছে। তারা 2 সপ্তাহ আগে মোগাদিসুতে তুরস্কের সামরিক প্রশিক্ষণ শিবির থেকে পাশ করে। হাজা বলেন সোমালিয়ায় জাতিসংঘের অংশত অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় 400 মতো সৈন্যকে ছোট ছোট অস্ত্র এবং মেশিনগান বহন করার অনুমতি দেওয়া হয়েছে। সোমালিয়া কিছু ভারী অস্ত্র আমদানি করতে পারে না। সোমালি সৈন্যদের অস্ত্র সরবরাহে তুর্কি প্রতিশ্রুতিকে মোগাদিসুতে অত্যন্ত উৎসাহব্যঞ্জক ব্যাপার বলে দেখা হবে, বিশেষত এমন এক সময় যখন সোমালি সেনাবাহিনী খুব কঠিন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তারা প্রশিক্ষণ পাবার চেষ্টা করেছে, আফ্রিকান ইউনিয়ন বাহিনীর কাছ থেকে দায়িত্ব নিতে চাইছে এবং আল শাবাবের বিরুদ্ধে লড়াই করে সরকারকে সুরক্ষা প্রদানের চেষ্টা করছে। শিশুদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তাকারী সংস্থা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের ক্যাম্প ও অন্যান্য বসতির উপর জরিপ চালিয়েছে। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা বলেছে, 2018 সালে 48,000-এরও বেশি রোহিঙ্গা শিশু জন্ম নেবে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
প্রতিদিনে 130 জন শিশু জন্ম নেবে বলে তাদের জরিপ বলছে, আর এইসব শিশু জন্ম নেবে অস্বাস্থ্যকর ঘিঞ্জি ও রোগ বালাই ছড়াতে সহায়ক এমন সব ক্যাম্প এবং বসতিগুলোতে। সেভ দ্য চিলড্রেনের ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তা ডেফনি কুক বলেন, প্রায় সব শিশুর জন্ম হয় এমন এক ঝুঁকিপ্রবণ নোংরা পানি কাদা পয়োনিষ্কাশনহীন পরিবেশে, যা ডায়রিয়া পুষ্টিহীনতা সহ যে কোনো রোগ বালাই সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোহিঙ্গা ক্যাম্পগুলোর জীবন সংহারী ডিপথেরিয়া ছড়িয়ে পড়ার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একে জরুরি ঝুঁকিপূর্ণ অবস্থা বলে বর্ণনা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত 2,700 জন ডিপথেরিয়া আক্রান্ত রোহিঙ্গা রোগীকে শনাক্ত করতে পেরেছে, যাদের মধ্যে 27 জন ইতিমধ্যে মারা গেছে, আর এদের অধিকাংশই শিশু। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে 2014 সালের 5ই জানুয়ারির 10ম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে বিরোধী দল বিএনপি তাদের কথায় গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের লক্ষ্যে ঢাকায় শুক্রবার সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে দলটি শনিবার ঢাকার সব ওয়ার্ড এবং অন্যান্য কয়েকটি স্থানে সমাবেশ ও প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন,
প্রশাসন যন্ত্রকে টর্চারিং মেশিন হিসেবে ব্যবহার করছে এই সরকার।
এদিকে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, খুলনা, সিলেট সহ কয়েকটি স্থানে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে, কয়েক স্থানে লাঠিচার্জ করেছে এবং অনেক স্থানে মিছিল সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে বলে সংবাদদাতারা জানিয়েছেন। এতে কয়েকজন আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় এক সমাবেশে 5 জানুয়ারিকে বিএনপির আত্মহত্যা দিবস হিসেবে অভিহিত করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের ওপর দিয়ে গত 3 দিন ব্যাপী যে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে তার ফলে দেশের প্রায় সর্বত্র জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
এর ফলে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ, শীতে কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা এবং ছড়িয়ে পড়ছে শীতজনিত বিভিন্ন রোগ। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানালেন,
টাঙ্গাইল, ফরিদপুর, নেত্রকোনা, বরিশাল অঞ্চল সহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.2 ডিগ্রি সেলসিয়াস যশোরে রেকর্ড করা হয়েছে। বর্তমান যে অবস্থা বিরাজ করছে এটা আগামীতে আরো 4-5 দিন অব্যাহত থাকবে।
তিনি জানিয়েছেন এবছর শীত মৌসুমে ঢাকা সহ সারা দেশের উপর দিয়ে আরো কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে উত্তর ভারতে প্রবল শৈত্যপ্রবাহের কারণে কয়েকটি এলাকায় বরফ পড়েছে। আবহাওয়া আগামী কয়েকদিন এরকমই থাকবে বলে পূর্বাভাস রয়েছে, জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
গোটা উত্তর ভারতে শীতের কুয়াশায় 200 ট্রেন বাতিল কিংবা বিলম্বিত। দিল্লি বিমানবন্দর থেকে শুক্রবার উঠতে পারেনি বহু বিমান। শ্রীনগর শহরে তাপমাত্রা 0-4 ডিগ্রি নিচে। হিমাচল প্রদেশের কিছু কিছু অংশে জলের লাইনে বরফ জমে লাইন ফেটেই গিয়েছে। জল সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। শীতের সময় অবশ্য প্রতি বছরই এই ধরনের কম বেশি বিপর্যয় ঘটে। আর এখানে পশ্চিমবঙ্গের মানুষ শীতের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন, শেষ পর্যন্ত সত্যিই জাঁকিয়ে শীত পড়ল। শুক্রবার কলকাতায় মরসুমের শীতলতম দিনে 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। একাধিক জেলায় 10 ডিগ্রিরও নিচে ঠান্ডার দাপট। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
স্পেনের সুপ্রিম কোর্ট শুক্রবার এ ব্যাপারে রায় দিয়েছে যে ক্যাটালোনিয়ার ভাইস প্রেসিডেন্ট ওরিয়ল জাংচেরাস স্পেনের ওই অঞ্চলের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকার জন্য 2 মাস জেল খাটার পর এখনও আটক থাকবেন। বিচারকরা তাঁদের এই রায় বলেন, যে এরকম ঝুঁকি রয়েছে যে ক্যাটালোনার এই বিচ্ছিন্নতাবাদী নেতা মুক্তি পেলে আবারও অপরাধ করতে পারেন, যেহেতু এরকম কোনো প্রমাণ নেই যে তিনি তার অনুসৃত পথ থেকে ফিরে আসবেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে তুষারঝড় বোম সাইক্লোনে জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত, পাওয়া গেছে মৃত্যুর খবরও। নিউ ইয়র্ক এবং নিউ জার্সি সহ বিভিন্ন রাজ্যে 4,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউ ইয়র্কের কী অবস্থা তা জানতে আমরা এখন কথা বলছি নিউ ইয়র্কের সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণের সঙ্গে। আকবর হায়দার কিরণ, শুরুতেই যদি আপনি একটু আমাদেরকে জানান নিউ ইয়র্কে এখন কী অবস্থা চলছে।
হ্যাঁ, ধন্যবাদ তাহিদুল ইসলাম। আসলে নিউ ইয়র্কে গতকাল যে অবস্থা ছিল তার চাইতে আজকের অবস্থা আরো করুণ, কারণ এখন তো মানে পুরো রাস্তাঘাট সবকিছুই স্নোতে সলা হয়ে গেছে। এখন মানে আজকে তো আপনি হয়তো জানেন যে আজকে ঠান্ডার পরিমাণ কালকের চাইতে অনেক বেশি, কাজে আজকে যারা বেরিয়েছেন বা বেরোবেন তাদের ভোগান্তি হবে গতকালকের চাইতে অনেক বেশি। কালকে তো যেটা মানে আপনারা জানেন যে সব স্কুল বন্ধ হয়েছিল, সবকিছু মানুষজন রাস্তাঘাটে কম ছিল, অনেক দোকানপাট বন্ধ ছিল, অফিসের লোকজন কম ছিল, কিন্তু আজকে জীবন তো থেমে থাকে না, আজকে তো বেশিরভাগ মানুষকে বের হতে হবে, আর সেই জন্যই ভোগান্তির পরিমাণ তো আজকে বেশি হবে। আর আপনারা অলরেডি জেনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে ইতিমধ্যে প্রায় অনেকেই মারা গেছেন, আর এর মধ্যে অবশ্য বাংলাদেশি কারো মৃত্যুর খবর আসেনি, প্রায় 17 জন আমেরিকান বিভিন্ন জায়গায় মারা গেছেন। সবকিছু মিলিয়ে মানে জীবনযাত্রা খুব ভয়াবহ। এই যে এত মহাদুর্যোগ, কিন্তু সকাল থেকে কি চমৎকার সূর্যের আলো দেখতে পাচ্ছি, মানে এত চকচকা রোদ আর নিচে হচ্ছে প্রচন্ড ঠান্ডা।
জাতীয় আবহাওয়া বার্তায় বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে 12-24 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হবে এবং বাতাসের বেগ থাকবে 50-60 মাইল। নিউ ইয়র্কের এখন কি অবস্থা, কত ইঞ্চি তুষার হলো?
নিউ ইয়র্কে কিন্তু তুষারপাত তো হচ্ছে না, আর কোন রকম বাতাসের কোনো ইয়ে দেখতে পাচ্ছি না, খুব চকচকা টকচকা মানে আবহাওয়া। কিন্তু যেটি বলছিলাম যে যখন তুষারপাত হয় তখন তো কোনো সমস্যা হয় না, তারপরে যে অবস্থা, পরবর্তী অবস্থা হচ্ছে সবচেয়ে কঠিন। আজকে যারা রাস্তাঘাটে গাড়ি চালাবেন বা হাঁটবেন চলবেন তাদের অবস্থা যে কি মানে করুণ হবে, সেটা মানে বোধগম্য আর কি। আর আপনারা জানেন যে এবারে মানে যখন আমরা নতুন বছরকে বরণ করছিলাম তখন যে ঠান্ডা পড়েছে সেটা অনেকে বলছিল যে 1961 সালের পর থেকে সবচেয়ে ভয়াবহ, মানে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ ঠান্ডা পড়েছে। আমরা কোনো স্নো মানে হোয়াইট ক্রিসমাস দেখিনি, তারপরই নতুন বছরের পরপরই আমরা দেখলাম সেই মানে হোয়াইট কাকে বলে, মানে তুষারপাতে একবার সব সলাব হয়ে গেল আর কি।
আমরা জানি নিউ ইয়র্কে অনেক বাংলাদেশী থাকেন এবং প্রবাসী বাংলাদেশীদের বাণিজ্য এবং বিনোদন কেন্দ্র দুটোই জ্যাকসনহার্স্ট, আপনার সেখানে নিশ্চয়ই যাওয়া আসা হয়, সেখানকার কি অবস্থা? এবং একই সঙ্গে যদি আপনি আমাদের একটু জানান যে নিউ ইয়র্ক সিটিতে প্রায় 25,000-এর বেশি বাংলাদেশী ট্যাক্সি চালক রয়েছেন, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদের কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর কি আপনার জানা আছে?
হ্যাঁ, গতকাল তো আপনার বিশেষ করে গতকাল যখন এই প্রচন্ড তুষারপাত হচ্ছিল সেই আগের দিন মধ্যরাতের পর থেকে, তখন তো তারপর থেকে গতকাল জ্যাকসন হাইস মানে যেটা সবসময় মানুষের আগমনে গম গম করে, মানে এত বেশি মানুষ প্রবাসীরা এখানে আড্ডা মারেন বা আসা যাওয়া করেন, সেটা প্রায় জনশূন্য ছিল, মানে এটা খুবই অসাধারণ একটা দৃশ্য আর কি। তবে আস্তে আস্তে সব ইয়ে হয়ে আসছে আর কি, মানুষজনের সংখ্যা বাড়ছে, আর যারা গাড়ি চালিয়েছেন কাল ট্যাক্সি চালান তাদের সংখ্যা কালকে খুবই কম ছিল, তারপরেও কিন্তু আমি দেখেছি রাস্তাঘাটে, কারণ আমি নিজেও কাজে গিয়েছিলাম সকালে উঠেই, ভাগ্যক্রমে আমি ট্যাক্সি পেয়েছিলাম, কিন্তু আমি দেখেছি প্রচুর বাস রাস্তাঘাটে চলাফেরা করছে। তো এটা খুবই গতকাল এত দুর্যোগপূর্ণ সংকেতের পরেও কুইন্স বুলেভার্ডে দেখেছি যে সারাক্ষণ গাড়ির লাইন ছিল, মানে যেটা খুবই অস্বাভাবিক। কোনো কোনো সময় দেখা যায় যে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি থেকে বেরোয় না। তো ট্যাক্সি যারা চালিয়েছেন তারা তাদের সংখ্যা কালকে খুব কম ছিল, তো আজকে বাড়ছে। আমি সকাল থেকে দেখছিলাম বিভিন্ন চ্যানেলে যে রাস্তাঘাট তো অনেক পরিষ্কার হয়েছে, পরিষ্কার হচ্ছে, বিশেষ করে মানে সিটির মধ্যে যেসব রাস্তাঘাট আছে সেগুলোতে সরকারের উদ্যোগে করা হয়, আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু যে দুর্যোগ, যে মানে আমরা যে দুর্যোগের ভিতরে পড়েছি সেটা কিন্তু মানে কাটতে আরো সময় লাগবে, কারণ এই যে বরফের পাহাড় জমেছে, সেগুলো থেকে আস্তে আস্তে মানে যেভাবে ময়লা বের হবে বা মানে ঠান্ডা আরো বেশি লাগবে যখন বরফ গলতে শুরু করবে।
আকবর হায়দার কিরণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। আশা করছি যে আমাদের নিয়ত এবং আশপাশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার জীবনযাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হবে। অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে।
এই প্রথম কলকাতা মহানগরীতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব, যা শুরু হচ্ছে কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
একই সাথে কলকাতার নন্দন ও নজরুল তীর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধর বিষয়ে এক দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। উৎসব চলবে আজ অর্থাৎ 5ই জানুয়ারি থেকে 8ই জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের তরফেও কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উৎসবের বিস্তারিত জানানো হয়। এই চলচ্চিত্র উৎসবের আয়োজন উপলক্ষেই কলকাতার এক বেসরকারি হোটেলে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কলকাতার চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও বিশিষ্ট জনদের মুখোমুখি হয়ে আলোচনার মাধ্যমে এক মত বিনিময় সভায় যোগদান করেন। আলোচনায় তিনি বলেন,
তারা পশ্চিমবঙ্গে আশ্রয় পেয়েছিল এবং পশ্চিমবঙ্গের সরকার, ভারতীয় সরকার এবং তার চেয়ে বড় কথা যে জনসাধারণ, সেই জনসাধারণ যে আতিথ্যতা প্রদর্শন করেছিল অভূতপূর্ব। আমরা বুঝতেই পারিনি যে আমরা দেশ ছাড়া হয়েছি, ঘর ছাড়া হয়েছি, মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি আমরা। আমি সেই মানুষগুলোকে সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে সঙ্গে আমি সেই 71 মহান মুক্তিযুদ্ধে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত মিত্র ভারত সরকার এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তো তাকে আমি স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন শীতল যুদ্ধের আমলে বাংলাদেশের পক্ষে যেভাবে কূটনৈতিক যুদ্ধ চালিয়েছে সেটা অবিস্মরণীয়। পরবর্তীতে উনি বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ সরকারের সশস্ত্র বাহিনীর সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীর যে মৈত্রী বন্ধনের চুক্তি করলেন, যে মৈত্র মিত্র বাহিনীর যে যুদ্ধ পরিসমাপ্তির দিকে গেল, সেটাও অভূতপূর্ব একটি রাজনৈতিক ঘটনা।
এই চলচ্চিত্র উৎসবের উদ্যোগ দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে। ঠিক তেমনই সিনেমা নিয়ে দুপারের শিল্পী, কলাকুশলী ও আমজনতার চিন্তাভাবনারও বিনিময় সম্ভব হবে বলে তিনি মত বিনিময় করেন। সেই সাথে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ইতিহাস প্রসঙ্গে তিনি সভায় বলেন। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, বাংলাদেশের উপ হাই কমিশনার মইনুল কবির সহ বিশিষ্ট জনেরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবার আলাপন, আজকের বিষয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান, ইরান সহ বিভিন্ন দেশের সম্পর্ক সঞ্চালন করছেন সেলিম হোসেন।
তাওহিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনলেন আজকের বিষয় সম্পর্কে, মূলত যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি, পাকিস্তান, ইরান সহ অন্যান্য দেশের সম্পর্ক। আসলে আজকের আলোচনার বেশিরভাগ অংশ ঘিরে থাকবে পাকিস্তান এবং ইরান, কারণ এই মুহূর্তে বছরের শুরুতে আপনারা জানেন ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে, এবং এ পর্যন্ত প্রায় 21 জন বা 22 জনের মতো প্রাণ হারিয়েছে আমরা খবর পেয়েছি। আর পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এবং তার কারণে পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের যে অর্থ বরাদ্দ সহায়তা ছিল এগুলো তুলে নেওয়া হবে, এরকম হুমকি দেওয়া হয়েছে এবং ঘোষণাই দেওয়া হয়েছে। আসলে মূলত প্রেসিডেন্ট ট্রাম্প বছর শুরু করেছেন এরকম টুইট দিয়ে যে পাকিস্তানের বৈদেশিক সাহায্য হিসাবে প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে $billion অর্থ সাহায্য নিলেও পাকিস্তান এতদিন জঙ্গিদের আশ্রয় দিয়ে এসেছে। আর প্রেসিডেন্ট ট্রাম্পের ওই টুইটের প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান, বলেছে যে আফগানিস্তানে হেরে গিয়ে এখন মিস্টার ট্রাম্প আমাদের উপরে চেপেছেন। তো এই বিষয়টি আজকে মূল প্রসঙ্গই বলতে পারি, মানে আনঅফিসিয়ালি যদি বলি। আর আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, ইতিমধ্যে যোগ দিয়েছেন এই বিষয়ে দুজন বিশেষজ্ঞ, আমাদের যুক্তরাষ্ট্র থেকে ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ, যিনি ইন্টারন্যাশনাল রিলেশনস এবং সিকিউরিটি স্টাডিজের আমেরিকান ইউনিভার্সিটি সিস্টেমের একজন অ্যাডজাঙ্ক টিচার শেখান। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর ইফতেখার।
আপনাকে অনেক ধন্যবাদ।
অ্যাডভোকেট তানভীর সিদ্দিকি, প্রধান নির্বাহী চেঞ্জ মেকার্স, বাংলাদেশের একটি সুপরিচিত সংগঠন এনজিও, আপনাকেও স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট তানভীর সিদ্দিকি। তো আমি সূচনা বক্তব্যে বললাম যে বছর শুরু হয়েছে মূল, আসলে সারা দুনিয়ায় অসংখ্য বিষয় রয়েছে, তার মধ্যে যদি একদম পিন পয়েন্ট করা হয় তাহলে এই মুহূর্তে পাকিস্তান, ইরান, উত্তর কোরিয়ার কথা বলা যায় তিন নম্বরে। আর গতকাল আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ধর্মীয় স্বাধীনতার ভঙ্গের ইন্ডেক্স বেরিয়েছে, তাতে বেশ কয়েকটি দেশের নাম এসছে, এগুলো পরে আসছি, মূল আলোচনায় আমি আসি। ডক্টর ইফতেখার, আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি একটু সূচনা বক্তব্য দেওয়ার জন্য, যে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার করে বছরের শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে আর্থিক যে অনুদান সেটা তুলে নেওয়ার হুমকি দিয়েছেন, বা যেটাই বলেন, যে শব্দই বলেন, আবার ইরানের বিক্ষোভের পক্ষে, বিক্ষোভকারীদের পক্ষে তিনি টুইট করে বলেছেন যে আমরা আপনাদের সঙ্গে আছি। তো এইটার প্রতিক্রিয়া এই মুহূর্তে বিশ্বে কি পড়ছে?
হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে আসলে যেটা হচ্ছে যে পাকিস্তান 2002 সাল থেকে এ পর্যন্ত $33 বিলিয়ন মার্কিন সামরিক সহায়তা পেয়ে এসছে, এবং প্রতি বছর আমরা যেটা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক সাহায্য পাকিস্তান $130 কোটি মতো পেয়ে থাকে। তবে এখন যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আপনার যে হাক্কানি নেটওয়ার্ক, যেটা যে নেটওয়ার্কটি একটা সন্ত্রাসবাদী সংগঠন মনে করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এবং যারা আফগানিস্তানের তালেবান বা বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত, সেই হাক্কানি নেটওয়ার্কের কিছু ব্যক্তিকে পাকিস্তান গ্রেফতার করেছিল। আপনার ওসামা বিন লাদেন যখন মারা যায় বা হত্যা করা হয় সেই সময়টিতে, এই নেটওয়ার্কে যারা গ্রেফতার হয়েছে তাদের ক্ষেত্রে, তাদের সাথে পাকিস্তানের যে আপনার গোয়েন্দা সংস্থা, তাদের একটা অ্যাক্সেস মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল, কিন্তু পাকিস্তান সেটা অস্বীকার করে, এবং সেটা অস্বীকার করার পরেই মার্কিন প্রশাসন কিন্তু এই সিদ্ধান্তটি নেয়। এই সিদ্ধান্ত নেওয়া হলো, মার্কিন যুক্তরাষ্ট্র একটি কথা বলেছে যে মানবিক যে সাহায্য, সে মানবিক সাহায্যের ক্ষেত্রে কিন্তু সাহায্য অব্যাহত থাকবে। তবে পাকিস্তানের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে বা অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সন্ত্রাস বিরোধী যে লড়াই, সে লড়াইটা কিন্তু অনেক ক্ষেত্রেই পাকিস্তানের উপর নির্ভরশীল, পাকিস্তানের আকাশপথ এবং স্থলপথের উপর। তো পাকিস্তান যদি সেখানে একটি কাউন্টার কোনো ব্যবস্থা নেয়, তাহলে এ লড়াই আজকে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে করবে, সে প্রশ্নটিও কিন্তু আজকে সামনে চলে এসছে।
আচ্ছা, আপনি যে বললেন, আমি অ্যাডভোকেট তানভীরের কাছে পরে আসছি একটু, কারণ হাক্কানি নেটওয়ার্ক এবং তালিবানদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার ব্যাপার আপনি যেভাবে উল্লেখ করলেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার HR ম্যাকমাস্টার কিন্তু তার এই এই ঘোষণার পরপরই একটি বক্তব্য দিয়েছেন, তাতে স্পষ্ট হয়ে উঠেছে। আমরা ছোট্ট করে একটু বক্তব্যটা শুনে আসি।
What's frustrating at times is we see Pakistan operating against the interests of its own people by going after these groups only selectively, by providing safe haven and support bases for Taliban and Haqqani network leadership that operate out of Pakistan as they perpetuate hell in portions of Pakistan and in Afghanistan.
আপনারা দুজনই শুনলেন ম্যাকমাস্টারের এই বক্তব্যে দুটো পয়েন্ট। একটা হলো আপনি যেটি বললেন ডক্টর ইসফাকার, যে তালিবান এবং হাক্কানি নেটওয়ার্কের যাদেরকে ওই সময়ে আটকে রাখা হয়েছে তাদের অ্যাক্সেস দিচ্ছে না, এই বিষয়টি কিন্তু এখানে আসেনি, কিন্তু তাদের সঙ্গে মিলে পাকিস্তান সন্ত্রাসের মদদ দিচ্ছে, একটি বিষয়। আর একটি বিষয় হলো যে অ্যাগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ ইটস ওন পিপল, এই দুটো পয়েন্ট কি একটু আপনি বিশ্লেষণ করলে কি দাঁড়ায় আসলে?
আমরা যদি পাকিস্তানের যে প্রতিরক্ষা নীতি লিখিত নয়, যেটি অনুসরণ করে এসছে পাকিস্তান দীর্ঘদিন যাবৎ, সেটি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্র যে অভিযুক্তি করেছে সেটির একটা যথার্থতা রয়েছে। সেটা হলো কি, পাকিস্তান মনে করে তার যদি নিরাপত্তা, সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে যে দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলি রয়েছে সে রাষ্ট্রগুলির মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা বিরাজ করতে হবে। অন্য রাষ্ট্রগুলো যদি অস্থিতিশীলতা বিরাজ করে তাহলে পাকিস্তান মনে করে তার যে নিরাপত্তা সেটা নিশ্চিত হয়েছে। এবং এই অনিশ্চয়তা বা অস্থিতিশীলতা বজায় রাখবার জন্য আমরা দেখে এসেছি পাকিস্তান সেই দীর্ঘ সময় থেকে, গত শতাব্দীর আশির দশক থেকে আমরা দেখলাম আফগানিস্তানে যেমন বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে তারা মদত দিয়ে এসেছিল, তারা ভারতের বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে মদত দিয়ে এসছে, এবং বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে বাংলাদেশেরও বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে তারা নানাভাবে পৃষ্ঠপোষকতা করে এসছে। এবং এদের সাথে পাকিস্তানের একটা যোগাযোগ আমরা বিভিন্ন গবেষণা এবং বিভিন্ন রিপোর্ট, নিউজ রিপোর্টও কিন্তু উঠে এসছে। এখন আজকে যে বর্তমান প্রশাসন, একটি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে নানা ধরনের সমালোচনা রয়েছে, কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু গোড়া থেকেই বলে এসছেন যে তিনি একটি শক্ত অবস্থান নেবেন। এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা আমরা দেখলাম যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের গেম প্লে করা, অর্থাৎ একই দিকে তারা আপনার দেখাচ্ছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে রয়েছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আফগানিস্তানে এবং অন্যান্য জায়গায় সন্ত্রাসবাদী গোষ্ঠীকে মদত দেওয়ার এই নীতি কিন্তু অনুসরণ করে আসছিল। এবং পাকিস্তান মনে করে যে আফগানিস্তানে তার যদি প্রভাব বলয় রাখতে হয় তাহলে তালেবান যে গোষ্ঠীটা সে গোষ্ঠীকে তার এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে যেতে হবে। আমরা যদি পিছন দিকে ফিরি, ইতিহাসের দিকে যদি তাকাই, এই তালেবান যে গোষ্ঠীটার জন্মই কিন্তু হয়েছিল পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ISI তার প্রত্যক্ষ সহায়তায়। এবং এ ধরনের বহু গবেষণা গ্রন্থ বহু পাকিস্তানি গবেষক লিখে গেছেন, এটি কোনো সিক্রেট কোনো ইনফরমেশন নয়। তো আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন এই বিষয়ে
বক্তব্যের প্রসঙ্গে আর কি, যে হাক্কানি নেটওয়ার্ক তালিবানদের বিষয় এবং পাকিস্তান কিভাবে তার নিজেদের দেশের মানুষকে, মানুষের বিরুদ্ধে প্রয়োগ করছে এই সন্ত্রাসবাদ, এই বিষয়টিও যদি একটু আপনি ইয়ে করেন, যুক্ত করেন।
আপনাকে ধন্যবাদ। আমি একটু জিনিস একটু অ্যাড করি, কিন্তু আমার মনে হয় যে এই আলাপের শুরুতে আমাদের একটু যদি পিছনে যাই, বিশেষ করে গত যে মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশন যেটা হয়ে গেল সেখানে যে সমস্ত বিষয়গুলো আলোচিত হয়েছিল এবং রিপাবলিকানদের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছিল ডেমোক্র্যাটদের উপরে, তার একটা কিন্তু ছিল এই সন্ত্রাসবাদে মদত দেওয়ার বিষয়গুলো। এবং এখানে আমেরিকা এবং অন্যান্য বিভিন্ন দেশ থেকে সরাসরি দায়ী করা হয়েছিল যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, বিশেষ করে ISIS এর সঙ্গে পশ্চিমা বিশ্বের যে একটা যোগাযোগ, তাদেরকে আর্থিক এবং অস্ত্র সহায়তা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বহুল আলোচিত। এবং এটা মোটামুটি এখন ক্লিয়ার যে এই বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদ নিয়ে আজকে যে আমেরিকা যে হইচই করছে, এর সঙ্গে কোনো না কোনো ভাবে পশ্চিমা বিশ্ব এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনার আমেরিকার একটা সম্পর্ক ছিল। সমস্যাটা হলো এখন শুধু পাকিস্তান বা ইরানকে নিয়ে আমরা যে আলাপের দিকে যাচ্ছি ব্যাপারটা মনে হয় সেরকম না। ব্যাপারটা হলো যে নির্বাচনের সময় সুস্পষ্ট কতগুলো কথা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন এবং উনি সেই কথাগুলোরই সূত্র ধরে এগিয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে।
মানে তিনি তার নির্বাচনী প্রচারণায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো পূরণ করার প্রয়াস,
সেগুলো পূরণ করার প্রয়াস তো অবশ্যই। এবং এখানে একটা জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রে আমি একটু বলবো যে আমার মার্কিন এজেন্সির সঙ্গে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে এডুকেশনাল কালচারাল অ্যাফেয়ার্স যারা আছেন স্টেট ডিপার্টমেন্টে, তাদের সঙ্গে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সব সরকারের আমলে, সেটা রিপাবলিকান হোক এবং ডেমোক্র্যাটরা হোক, তারা বিশ্বব্যাপী তাদের আধিপত্য বিস্তার করে রেখেছেন, কিন্তু সবসময় একটা ব্যালেন্স মেনটেন করেছেন। আর যদি বলেন স্পেসিফিক্যালি যদি আপনার কোল্ড ওয়ার যখন হয়ে গেল, শেষ হয়ে গেল রাশিয়ার পতনের পরে, আমেরিকা যখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করলো, তখন তো তাদের জন্য অনেকগুলো চ্যালেঞ্জও ওপেন হয়ে গেল। আবার পাশাপাশি বিশ্বের শান্তি স্থিতিশীলতা মেনটেন করার ক্ষেত্রেও তাদের অনেক রেসপন্সিবিলিটি আসলো, এবং এই কাজগুলো তারা মোটামুটি ভাবে একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করতো। ব্যালেন্স যে মেনটেন করতো না সেটা আমরা বুঝতে পারি, কিন্তু চেষ্টা করতো। বর্তমানে যেটা আমাদের মনে হচ্ছে যে এটা একেবারে ইমব্যালান্স একটা সিচুয়েশন বিশ্বব্যাপী, এইটা কিন্তু শুধুমাত্র পাকিস্তান বা ইরানের উপরেই সীমাবদ্ধ থাকবে না, এটা আস্তে আস্তে অন্য দেশগুলোকে যাবেই। এবং আমার ধারণা যে এতে সন্ত্রাসবাদে আরো অনেকে উৎসাহিত হবে বা সন্ত্রাসবাদ বেড়ে যাবে।
আচ্ছা, আপনার বলছেন আপনাকে একটু থামাচ্ছি, একজন শ্রোতা ফোন করেছেন, তার তার একটু প্রশ্ন বা মন্তব্য শুনি।
হ্যালো, আমি মোবারক হোসেন, আমি মোবারক হোসেন ফোনে প্রেসিডেন্ট দিগিবেতা শ্রোতা সংঘ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম।
জি জি, মোবারক হোসেন বলুন।
যুক্তরাষ্ট্রের যে নীতি, আমার মনে হয় এটা হচ্ছে যে আমরা মুসলিম উম্মার বিষয়ে তারা একটা ওই,
জি বলুন।
আচ্ছা,
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। অ্যাডভোকেট তানভীর সিদ্দিকি, আপনি যা বলছিলেন।
জি ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, আপনি দেখেন 9/11 এর পরে কিন্তু যখন আমেরিকা আফগানিস্তান বা ইরাকের উপরে তাদের আক্রমণ গুলো চালালো, এবং অনেকটা একতরফা ভাবে বলা চলে, যদিও সেখানে সিকিউরিটি কাউন্সিলের এই রেজুলেশন ছিল, পরবর্তীতে তারা এটা লেজিটিমেট করে নিয়েছেন, কিন্তু মুসলিম বিশ্বে আমেরিকা সম্পর্কে একটা নেতিবাচক ধারণার জন্ম হয়। আরো বিশেষ করে যদি বলা যায়, ইরাকে যখন WMD নিয়ে যখন অনেক প্রচারণা চালানো হলো, যে কারণে ইরাকের উপরে নানান রকমের আক্রমণ করা হলো, পরবর্তীতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হলো যে তথ্য ভুল ছিল, এবং সেই তাতে কিন্তু আমেরিকার ইমেজের যথেষ্ট ক্ষতি হয়। আপনার 9/11 এর পরে ইমেজ রক্ষার জন্য স্টেট ডিপার্টমেন্টের যে এডুকেশনাল কালচারাল অ্যাফেয়ার্স যে ব্যুরোটা আছে, ইসিএ কিন্তু বিশ্বব্যাপী আমি বলবো যে পাবলিক ডিপ্লোমেসির ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে থাকে, বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে। এবং 9/11 এর পরপরই আমার জানা আছে, কারণ ওই কাজটার সঙ্গে আমি জড়িত ছিলাম, বাংলাদেশ সহ 10টা দেশে বেশ বড় অঙ্কের অর্থ ব্যয় করে শেয়ার ফিউচার্স নামে একটা প্রোগ্রাম স্টেট ডিপার্টমেন্ট পরিচালনা করে। এই কর্মসূচিটার উদ্দেশ্য ছিল যে মুসলিম জনগোষ্ঠী, মুসলিম অধ্যুষিত দেশগুলোর ভিতরে আমেরিকা সম্পর্কে যে একটা নেতিবাচক ধারণা জন্ম হয়েছে সেটা কিভাবে কমানো যায়, সেটা আলাপ আলোচনা হতো, ডায়ালগ হতো, আপনার বিভিন্ন রকমের সেমিনার হতো, এক্সচেঞ্জ অফ আইডিয়াজ হতো, এবং মোটামুটি একটা পর্যায়ে মোট কথা আমেরিকা সবসময় তাদের ইমেজটাকে একটু ম্যানেজ করে বা ভালো রাখার চেষ্টা করে। এখন যে জিনিসটা আমরা দেখছি, আপনার সেই আপনার ইসরায়েল এবং প্যালেস্টাইন ইস্যু, এবং এখানে যে আপনার জেরুজালেম ইস্যু নিয়ে যে একটা নতুন আপনার বিতর্ক সৃষ্টি করা হলো, এই বিতর্ক সৃষ্টির পরপরই কিন্তু এইটা নিয়ে নানান রকমের একটা সমস্যা মুসলিম বিশ্বে দেখা দিল, এবং যার ফলাফল আপনি জানেন যে জাতিসংঘ সাধারণ অধিবেশনের যে ভোটাভুটি, এবং এখানেও হুমকি ধুমকির ব্যাপারটা ঘটলো, এবং এটাকেও অনেকে খুব স্বাভাবিকভাবে নেয়নি।
ওখানে এই যে ভদ্রলোক, এই একটু আগে যে ভদ্রলোক ফোন করলেন মোবারক হোসেন ফোনি, ওনার বক্তব্য কিন্তু এরকম যে যুক্তরাষ্ট্র একটু মুসলিম বিরোধী, মুসলিম বিদ্বেষী কেন সবসময়। আচ্ছা, আমি হিদার নুয়ার্ড, স্টেট ডিপার্টমেন্টের স্পোকসপারসন, তার একটু ছোট্ট করে একটু সাউন্ড বাইট আপনাদের দুজনকেই শোনাই, তারপরে আমি একটা প্রশ্ন করব।
Until the Pakistani government takes decisive action against groups including the Afghan Taliban and the Haqqani network, we consider them to be destabilizing the region and also targeting US personnel. The United States will
আপনারা শুনছিলেন, আমি ডক্টর সৈয়দ ইফতেখার আপনার কাছে আসছি। হিদার নিওয়ার্ড বলছিলেন যে হাক্কানি নেটওয়ার্ক এবং তালিবান এই অঞ্চলে, মানে পুরো সাউথ এশিয়ান অঞ্চলের কথাই উনি উল্লেখ করেছেন ডিস্টেবিলাইজিং এর ব্যাপারে, এবং ইউএস পার্সোনালদের টার্গেট করছেন, এটা একটু স্পষ্ট করে যদি আপনাকে অনুরোধ করি বলার, কি হতে পারে ওই আঞ্চলিক স্থিতি নষ্ট করছে কিভাবে তারা?
বিষয়টা তো আজকে হঠাৎ করে শুরু হয়নি। আমরা যদি সূত্রপাতটা দেখি, এই সূত্রপাতটা প্রথম হলো যখন সোভিয়েত বাহিনী আফগানিস্তানে আসলো, তখন আমরা দেখলাম যে এই সোভিয়েত বাহিনীকে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবার জন্য মুজাহিদ বাহিনীর জন্ম হয়। এই সেই মুজাহিদ বাহিনীর জন্মের পিছনে কিন্তু পাকিস্তানের যেমন একটা সরাসরি ভূমিকা ছিল, এর পাশাপাশি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বও কিন্তু মুজাহিদ বাহিনীকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। তখন একটা জিনিস পাকিস্তান এবং পশ্চিমা বিশ্ব বুঝতে পারে নাই যে এই মুজাহিদ বাহিনী থেকে পরবর্তীতে তালেবান এবং এই ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর জন্ম হতে পারে। মুজাহিদ বাহিনী এটিকে একটি জাতীয় প্রতিরোধ আন্দোলন না দেখে এটাকে কিন্তু, যেহেতু আফগানিস্তান এই অঞ্চলের জনগোষ্ঠী তুলনামূলকভাবে অধিক ধর্মভীরু, তখন যে কাজটা করা হয় যে ইসলাম ধর্মকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় আপনার সেই মুজাহিদ বাহিনীতে লোক রিক্রুট করবার জন্য, ফলে এটাকে প্রতিরোধ মুভমেন্ট না বলে এক ধরনের জিহাদি মুভমেন্টের রূপ দেওয়া হয়। এবং এটাই কিন্তু আজকে বিশ্বে যে ধর্ম নির্ভর যে সন্ত্রাসবাদ, সে ধর্ম নির্ভর সন্ত্রাসবাদের কিন্তু সূতিকাগার। তারপর থেকে আমরা দেখতে থাকলাম এক ধরনের একের পর এক তালেবান, আল কায়দা এবং সেটার একটা বিশ্বব্যাপী, বিশেষ করে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের সন্ত্রাসবাদী সংগঠন জন্ম নিতে থাকলো, যেখানে ধর্মকে সন্ত্রাসবাদী কার্যকলাপকে জাস্টিফাই করবার জন্য ধর্মকে ব্যবহার করতে হতে লাগলো। ধর্মীয় স্লোগান, ধর্মীয় রেটোরিক, ধর্ম থেকে কোট করে বিভিন্ন রকম ব্রুটাল সন্ত্রাসবাদী কার্যক্রম চালানো শুরু হলো। এবং পশ্চিমা বিশ্ব যে জিনিসটা করলো, তারা সেখানে আপনার অনেক ক্ষেত্রেই চিন্তা করতে থাকলো স্ট্র্যাটেজিক গেইনটা, যে খুব যে দূরদর্শী কোনো চিন্তা ভাবনা না করে ইমিডিয়েট কি গেইন, যে সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করাটাই হচ্ছে আমার ইমিডিয়েট গেইন, এটা করবার জন্য আমাদের যা করবার তাই করতে হবে। কিন্তু পরবর্তীতে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেল এবং পাকিস্তান দেখলো যে মুজাহিদ বাহিনীর সাথে তার একটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যেটাকে বলে মতাদর্শগত সংঘর্ষ বা বিভিন্ন ইন্টারেস্ট বেসিস কিছু সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো মুজাহিদ বাহিনী এবং আফগানিস্তানের পাকিস্তানের মধ্যে, তখন এবং নানান বিষয়ে মুজাহিদ বাহিনীর সম্পর্কে আফগান জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভের জন্ম হলো। কারণ মুজাহিদ বাহিনী যখন ক্ষমতা দখল করে তারা বিভিন্ন রিপ্রেশন চালায় জনগণের উপর, তখনই আমরা দেখলাম যে একজন তালিবান মুভমেন্টের দাঁড়ালো যেটার পিছনে পাকিস্তান সরাসরি ভূমিকা পালন করে ISI, এবং খুব দ্রুত তালিবান সেখানে ক্ষমতা দখল করে নিল। পরবর্তী সময়ে পাকিস্তান বুঝতে পারলো যে তাদের কিছু প্রক্সি ফোর্স দরকার, যে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের উপর তাদের প্রভাব বিস্তার করবার জন্য। সুতরাং পাকিস্তান এই কার্ডটা কখনোই ছাড়তে চায় নাই। এবং এখন যেটা বললেন একজন মার্কিন কর্মকর্তা যে পাকিস্তান তার জনগণের বিরুদ্ধেও যে সন্ত্রাসবাদী যে গোষ্ঠী যে কার্যকলাপ চালাচ্ছে সেটা কিন্তু সত্যি কথা, এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো এফেক্ট পাকিস্তানেও পড়েছে এবং পাকিস্তানেও নানা ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্ম লাভ করেছে, এবং এর কিছু কিছু জন্ম লাভ করবার পিছনে পাকিস্তানের যে বিভিন্ন সংস্থা তার যেমন ভূমিকা রয়েছে এবং এর বাইরেও রয়েছে। কিন্তু পাকিস্তান নিজেই একটা ডিলেমার মধ্যে রয়েছে, তারা যদিও বলছে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির থেকে যে সমর্থন সেটা উইথড্র করতে চাচ্ছে না, কারণ তারা মনে করছে যে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে যদি তারা তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে তাহলে এই দক্ষিণ এশিয়ায় বিশেষত ভারতের যে প্রভাব, সে ভারতের প্রভাবকে তারা কার্টেল করতে পারবে না। তারা কোনো একটা অদ্ভুত কারণে মনে করছে যে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি হচ্ছে একমাত্র হাতিয়ার যে ভারতের প্রভাবকে তারা নিয়ন্ত্রণ করবার জন্য এবং বাংলাদেশের উপরও তারা এক ধরনের প্রভাব বিস্তার করবার জন্য। সুতরাং এই জায়গা থেকে পাকিস্তানের সরে আসা অত্যন্ত মুশকিল, কারণ তারা দীর্ঘদিনের তারা একটা প্র্যাকটিস, এবং সেইটা তারা মনে করে যে দক্ষিণ এশিয়ায় তারা একেবারে একটা দুর্বল রাষ্ট্রে পরিণত হবে। পাকিস্তান এটা যেটা যেটা আপনার ন্যাশনাল ডিফেন্সের যে ডক্ট্রিন, সেখান থেকে পাকিস্তান খুব সহজে সরে আসতে পারবে না, এবং এই ধরনের যে টানাপোড়েন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যে সেটি আরো দীর্ঘদিন এর ফলে অব্যাহত থাকবে।
তার মানে আপনার বক্তব্যে, এইচ ম্যাকমাস্টারের বক্তব্য যে পাকিস্তান তার নিজেদের জনগণের উপরে এই এটা চালাচ্ছে নির্যাতন সন্ত্রাসবাদের, এটাও ঠিক, আবার হিদার নিওয়ার্টের বক্তব্য যে আঞ্চলিক স্থিতিও নষ্ট করা হচ্ছে, দুটোই ঠিক। তো
পাকিস্তান সরকার কিন্তু সরাসরি চালাচ্ছে না, কিন্তু
মানে কোনো না কোনো ভাবে এটার প্রভাব পড়ছে আর
কি। গ্রুপগুলো আপনি দেখবেন যে বহু কয়েক হাজার কিন্তু পাকিস্তানি মারা গিয়েছে
শ্রোতা যোগ দিয়েছেন, আমরা একটু তাদের মন্তব্য বা বক্তব্য বা প্রশ্ন শুনে আসি। হ্যালো,
জি আমি শুনতে পাচ্ছি, আমি নুরুল আলম সিদ্দিকী বলছি।
জি জি বলুন সিদ্দিকী সাহেব, দিনাজপুর থেকে।
আমার আমার কথা হচ্ছে যে আমেরিকার যে করোনা নীতি আছে, আমি লক্ষ্য করছি যে আমেরিকা বেশিরভাগ সময় বিশেষ করে মুসলিম যেগুলো দেশ আছে সেই দেশের উপরই এই সন্ত্রাস বিরোধী কার্যক্রম চালাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে অমুসলিম দেশে কি সন্ত্রাস বিরোধী কার্যক্রম চলছে না, তো সেখানে আমেরিকা ওই পড়াশুনির নীতিটা কেন প্রয়োগ করতেছে না? এবং যেখানে মুসলিম পার্ট জায়গায় অন্য দেশে যেখানে সন্ত্রাসবাদ হয় সেখানে আমেরিকা কেন মাথা খামাচ্ছে না?
জি ধন্যবাদ। আর একজন কে আছেন যেন? হ্যালো
প্রথমের যে বক্তা মানে বক্তাগুলো বলে গেলেন এবং আমার যে মতামত দাতা উনিও বলে গেলেন যে মুসলিম দেশগুলো আছে, আসলে এ থেকে যে মূলত এখানে স্বার্থ তাদের যে একটা বৈদেশিক প্রভাব কিন্তু মূলত প্রতিষ্ঠা করতে গেলে, যেহেতু ওরা একটা অন্য ধর্মালম্বী অন্য ধর্মের বিশ্বাসী, তাহলে একটা মূল যে প্রতিপক্ষ সেটার উপরে একটা প্রভাব বিস্তার তাদের লক্ষ্য আছে। প্রভাব বিস্তার করতে গেলে যদিও বাধা অনেক আছে, অনেক অনেক বিবেচনা করে তারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব এবং অনেক ইতিহাস তাদের সঙ্গে জড়িত আছে। মুখে যদিও বলতেছে তবুও কিন্তু এটা মানে পরিবর্তন হতে কিন্তু অনেক সময় নিবে এটা আমি মনে করি। আর যদি মানে যদি তারা পরিবর্তন করতে চায়, ওরা যদি ভারতের উপর প্রভাব বিস্তার করতে চাচ্ছে, তো ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, তবে এটা অতি যে তাড়াতাড়ি বলে পরিবর্তন হবে সেটাও কিন্তু দেখা যাবে না আমি মনে করি। কারণ
আপনাকে ধন্যবাদ, বুঝতে পেরেছি। আমি অ্যাডভোকেট তানভীর সিদ্দিকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এই দুইজন শ্রোতার বক্তব্য, আমি অবশ্য নুরে আলম সিদ্দিকের বক্তব্যের পরে মনে করেছিলাম, নিজেই বলি যে অমুসলিম দেশের প্রতি তাদের কি কার্যক্রম, তো নর্থ কোরিয়ায় ইস্যু টানতে চেয়েছিলাম। তা আপনি যদি একটু বলেন অ্যাডভোকেট সিদ্দিকি।
ধন্যবাদ। আমি সবারই বক্তব্য শুনলাম, আমি ডক্টর ইফতিকার সাহেবের যে অ্যানালিসিস যেটা সেটার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু একটা জিনিস আমি নিজেই এখন কনফিউজ, সেটা হচ্ছে আমেরিকান ফরেন পলিসি, আমেরিকান পলিটিক্স এবং আমেরিকা যে সারা বিশ্বব্যাপী তাদের যে আধিপত্য বিস্তার করে তার একটা উল্লেখযোগ্য উইং হচ্ছে ফরেন পলিসি। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে ডিফেন্স। এখন ফরেন পলিসির কিছু কিছু কার্যক্রম দীর্ঘদিন থেকে তারা করে আসছে, বিশেষ করে গত 20 বছরের কথা আমি বলতে পারি, যে তারা ওই যেটা আগেই বলেছি যে একটা ব্যালান্স মেনটেন করার একটা নীতি নিয়ে আসছে এবং তাদের প্রচুর কার্যক্রম আছে। আপনি যদি বাংলাদেশের কথা বিবেচনা করেন, এখানে গত 20 বছরে বিশেষ করে 9/11 এর পরে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে ব্যয় করা হয়েছে, ইউএস গভর্নমেন্টের অর্থ, সেটা
ইউএসএইডের মাধ্যমে,
ডিপার্টমেন্টের মাধ্যমে এবং ইউএসএইডের মাধ্যমে। সেটা হচ্ছে যে এই অ্যান্টি টেরোরিজম যে সমস্ত ইস্যুসগুলো আছে এই এই ইস্যুসগুলোকে অ্যাড্রেস করা, বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিসকে ট্রেন আপ করা, আপনার রিলিজিয়াস লিডার্স যারা আছেন, পার্টিকুলারলি আপনার মুসলিম রিলিজিয়াস লিডার্স লাইক ইমাম অ্যান্ড মাদ্রাসা স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, তাদের ভিতরে বিভিন্ন এই সন্ত্রাস বিরোধী কার্যকলাপ নিয়ে কর্মসূচি পরিচালনা করা, অবশ্যই বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে, এই কাজগুলো কিন্তু ওনারা গত 20 বছর ধরে খুব ধারাবাহিকভাবে করে যাচ্ছেন এবং এখনো চলছে। মোট কথা হলো যে এইরকম আমেরিকান ফরেন পলিসি একটা চলছিল, এখন বর্তমান সরকার ট্রাম্প সরকার এসে আমার এবং তাদের কাছে তো নিশ্চয় সমস্ত তথ্য আছে, এমন না যে রাতারাতি ভৌগোলিক এই সমস্ত ইস্যুস গুলো রাতারাতি সৃষ্টি হয়েছে বা রাতারাতি অ্যাড্রেস করতে হবে,
না, ধারাবাহিকতা আছে সবকিছুর ভিতরেই।
তো সেই ক্ষেত্রে এখন যে একটা আমার কেন জানি মনে হচ্ছে যে আগে যেটা বলেছে যে একটা ইমব্যালেন্স সিচুয়েশনের দিকে যাচ্ছে পুরো গ্লোবাল পলিটিক্স অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি, শুধুমাত্র এটা আমেরিকার ইন্টারেস্টের ব্যাপার না, কারণ আজকে দুপুরে বাংলাদেশ টাইম আজকে দুপুরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইরানের ব্যাপারে বিদেশি ইরানের যে বিদ্রোহী বা বিরোধী দলের সমর্থন জানানোর যে ইউএস পলিসি বা প্রেসিডেন্ট ট্রাম্পের যে টুইট, এটার ব্যাপারে আপনার রাশিয়া এবং তুরস্ক কিন্তু তীব্র আপত্তি জানিয়েছে এবং ইরানের ব্যাপারে আভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি তারা বলেছেন যে নাক না গলানোর পরামর্শ দিয়েছেন মার্কিন সরকারকে।
আচ্ছা,
এই যে জিনিসগুলো হচ্ছে এর মানেটা কি দাঁড়ানো? এখানে তো শুধু আফগানিস্তান পাকিস্তান বা নর্থ কোরিয়ার ইস্যুটা না, এখানে আপনি দেখেন ঘুরে ফিরে মেইনলি এটা একটা টার্গেট হয়ে যাচ্ছে মুসলিম কান্ট্রিগুলো। মানে যেটা হয়েছিল 9/11 এর পরে, আমরা যদি রিকল করতে পারি যে প্রেসিডেন্ট বুশ জুনিয়র যেটা বলেছিলেন যে অল টেরোরিস্ট আর মুসলিম বাট অল মুসলিম আর নট টেরোরিস্ট, এই যে কনসেপ্ট, এই যে আপনার একটা একটা আইডিয়া নিয়ে আমেরিকান গভর্নমেন্ট আগালো, সেই আগানোর ফলে তাদের ব্যাপক ইমেজের সংকট হয়েছিল। কিন্তু সব মুসলিম কান্ট্রিজ টেরোরিস্ট না, কোন সব মুসলিম কান্ট্রি টেরোরিস্টদেরকে প্রশ্রয় দেয় না এবং অনেক মুসলিম কান্ট্রি নিজেরাই এই টেরোরিজমের শিকার। সেই ক্ষেত্রে সামগ্রিক ভাবে যদি এটা সম্মিলিত ভাবে করার চেষ্টা না করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি একক ভাবে সারা বিশ্বের এই সন্ত্রাসবাদকে মোকাবেলা করার দায়িত্বটা নেয়, সেই ক্ষেত্রে আমার সন্দেহ আছে যে এটা কতটুকু সফল হবে। এবং অবশ্যই এখানে একটা অ্যান্টি মুসলিম একটা সেন্টিমেন্ট কাজ করছে ফ্রম দ্য ভেরি বিগিনিং।
আচ্ছা, ইরানের ব্যাপারে আপনি যে বক্তব্য দিলেন সেই দিকে আমি আসছি, তার আগে এই পাকিস্তান প্রসঙ্গটা শেষ করে নিতে চাই আমি একটা বিষয় দিয়ে, সেটি হলো পাকিস্তানের এই পাকিস্তানের আর্থিক এই ঘোষণা আসার পর থেকে পাকিস্তানের ভেতরে যে রিয়াকশন শুরু হয়েছে, আমরা কয়েকটা সাউন্ড বাইট ইতিমধ্যেই পেয়েছি পাকিস্তানের সাধারণ জনগণ এবং পাকিস্তানের মোটামুটি এলিট গ্রুপের। আমি আপনাদেরকে শোনাচ্ছি সংক্ষেপে, একদম বোধহয় সব মিলে এক মিনিটের মতো তিনজনের বক্তব্য আছে ছোট ছোট করে। লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড আব্দুল কাইয়ুম, চেয়ারম্যান পাকিস্তান সেনেট কমিটি অন ডিফেন্স প্রোডাকশন, এ উনি ওনার বক্তব্য। তারপরে পরপর আরও দুজন, একজন পিআইএর এমপ্লয়ি আর একজন সাধারণ পাকিস্তানি, তিনজনের বক্তব্য আমি শোনাচ্ছি। তারপরে ডক্টর ইফতেখারের কাছে একটু বিশ্লেষণ শুনতে চাইব।
আমেরিকা সে আমার এক লম্বি হিস্ট্রি হ্যায় তারিখ হ্যায় اور اس کے اندر بہت سی ہمیں مایوسیاں ضرور ہوئی ہیں بٹ ایون دین ہمارے انٹرسٹ کے اندر ہے کہ سپر پاورز ہمارے بچے پڑھتے ہیں بین الاقوامی، ہم ان سے ایجوکیشن میں، ہیلتھ میں، بہت سی چیزوں کے اندر وہ ان کی ایڈز آتی رہتی ہیں۔
ساؤنڈ بائٹ گلو اردو بھاشا جو دیو ہم ہمارا دھارنا اپنا سب بوجھتے پاربن
کچھ قربانیاں دینے کے باوجود بجائے اعتراف کرنے کے اس نے سارا بلیم پاکستان پہ ڈال دیا ہے، جو بھی اس کی ناکامی افغانستان میں وہ سارا نزلہ پاکستان پہ گرانا چاہ رہا ہے۔
ڈاکٹر استخار سن لین تین جنر بکتب بوئی پتھم لیپٹنین جنرل قیوم جے بکتب بو دلین تار تار بسلیشن ایبان ایک دم ماچخانر جے بھدر لوگ بول لین جے آمدر بھائر کچھو نہیں آمرا تو ایٹومک پاور ঘোষণাটা আসলো এটা আমাদের আপসেট করেছে, আমরা বিষাদগ্রস্ত উদ্বেগাকুল হয়েছি, কারণ পাকিস্তান সন্ত্রাস বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা করে আসছিল, এই রকম ঘোষণার পরে এটাতে বাধাগ্রস্ত হবে। আর দ্বিতীয় জনের বক্তব্য হলো আমাদের ভয়ের কিছু নাই কারণ আমরা একজন পারমাণবিক শক্তিধর দেশ। তৃতীয় জনের বক্তব্য আমি অবশ্য মনে করতে পারছি না, তো এর প্রেক্ষিতে আপনি কি বলবেন?
এখানে দুটো বিষয়ে আমি একটু কথা বলতে চাই। একটা হচ্ছে যে একটি রাষ্ট্র যতই পারমাণবিক শক্তিধর হোক, এককভাবে তার পক্ষে টিকে থাকা অসম্ভব ব্যাপার এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সাহায্যের উপরে কিন্তু পাকিস্তান নির্ভরশীল। এটা খুব বিস্ময়কর ব্যাপার যে মাত্র গত ১৫ বছরে $33 বিলিয়ন সামরিক সাহায্য এসেছে। সেটা থেকেই কিন্তু বোঝা যায়, আমরা যদি বাংলাদেশের উদাহরণ দেখি, আমরা কিন্তু খুব অত্যন্ত অল্প পরিমাণ, এই মুহূর্তে আমার সংখ্যাটা মনে নেই, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা গ্রহণ করি। তার মানে বোঝা যাচ্ছে যে মার্কিন পাকিস্তানের যে অর্থনীতি এবং পাকিস্তানের যে সামরিক শক্তি ব্যাপকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, এবং পাশাপাশি ভারতের সাথে তার কিন্তু খুব একটা সুসম্পর্ক নেই। আফগানিস্তানের যে বর্তমান সরকার তার সাথেও কিন্তু পাকিস্তানের সুসম্পর্ক নেই, বাংলাদেশের সাথেও তার কিন্তু সুসম্পর্ক নেই, সুতরাং এই এবং ইরানের সাথেও তার কিন্তু সুসম্পর্ক নেই বর্তমান সরকারের সাথে। সুতরাং এই অবস্থায় পাকিস্তানের পক্ষে বিচ্ছিন্নভাবে টিকে থাকা খুবই মুশকিল। এটি হচ্ছে যারা কথাগুলি বললেন তারা হচ্ছে এক ধরনের আবেগের কথা বললেন, কিন্তু বাস্তবতা ভিন্ন দিকে নির্দেশ করে। আর আরেকটি প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই, কয়েকজন শ্রোতা যে প্রশ্ন করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি যে মুসলিম দেশগুলোর ক্ষেত্রে আর কি একচোখা নীতির কথা বললেন, কিন্তু আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, খুব বেশি দিন আগের কথাও নয়, যখন আমরা দেখলাম যে সার্বিয়া যখন বসনিয়ান মুসলমানদের উপর অত্যাচার করছিল, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বাহিনীর ব্যাপকভাবে বোমা বর্ষণ করে সার্বিয়ার উপর। ইতিহাস এই জায়গাগুলি ভুলে গেলে হবে না। উত্তর কোরিয়া কিন্তু কোনো মুসলমান প্রধান দেশ নয়। আজকে উত্তর কোরিয়া যেহেতু সামরিকভাবে শক্তিশালী, সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কোনো সামরিক পদক্ষেপ নিতে হেজিটেট করছে, কিন্তু একের পর এক স্যাংশন কিন্তু উত্তর কোরিয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে যাচ্ছে।
সেটাই আমি ওই শ্রোতার বক্তব্যের সঙ্গে সঙ্গেই বলেছিলাম যে শুধু মুসলিম দেশে নয়।
আমি আপনাকে একটি মিনিট, হ্যাঁ, আর যেটা হচ্ছে আমরা যদি ভিয়েতনামের ইতিহাসের দিকেও দেখি, আমি সমর্থন করছি না, সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, সেখানে আমরা দেখলাম 30 লক্ষ ভিয়েতনামিজ কিন্তু মারা গিয়েছে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি সেটি কোনো ধর্মকে কেন্দ্র করে নয়, যেই পররাষ্ট্রনীতি অনুসরণ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় স্বার্থ নিশ্চিত করবে সেটিকে কেন্দ্র করেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি রচিত হয় এবং সেটি অনুসরণ করা হয়। কোনো ধর্ম বা কোনোকে টার্গেট করে তার পররাষ্ট্রনীতি কিন্তু রচিত হয় নাই।
আচ্ছা, আমি এবার একটু ইরান প্রসঙ্গের দিকে যাই। আপনারা জানেন যে গত 1 সপ্তাহেরও বেশি সময় ইরানে বিক্ষোভ চলছে, সরকার বিরোধী বিক্ষোভ, এই সরকার দুর্নীতিবাজ, এই সরকার অব্যবস্থাপনার বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠে এই বিক্ষোভ শুরু করেছে, এবং তাতে আপনারা দুজনই জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন করেছেন, টুইট করেছেন সমর্থন করে। আর গত পরশুদিন মাইক পেন্স, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের একটি ইন্টারভিউ আমাদের ভয়েস অফ আমেরিকা থেকে করা হয়েছে, আমি গতকাল সেই ইন্টারভিউ অনুবাদ করে আমাদের বাংলা সার্ভিসের জন্য চালিয়েছি কিছু অংশ। তো সেখানে একটি বা দুটো সাউন্ড বাইট আপনাদেরকে শোনাতে চাই, মাইক পেন্সের প্রথম যে বক্তব্য ইরানের বিরুদ্ধে।
Well, it's important to remember first and foremost that Iran is the leading state sponsor of terrorism in the world. I mean, not only do they oppress their own people, deny human rights to their own, but they also export terrorism across the region and continue to be an enormously dangerous, destabilizing force.
আমি এইচ ম্যাকমাস্টার, জাতীয় উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা, এবং মাইক পেন্সের বক্তব্যের ভিতরে একেবারে একই রকম মানে অর্থ পাচ্ছি। তিনি বলেছেন যে ইরান হচ্ছে বিশ্বব্যাপী সন্ত্রাস এবং জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। তারা শুধু নিজের দেশের জনগণের উপর নির্যাতন করছে তা নয়, মানবাধিকার লঙ্ঘনের বিষয় অস্বীকার করছে, তারপরে আঞ্চলিক স্থিতি নষ্ট করছে, সন্ত্রাসের বিস্তৃতি ঘটাচ্ছে, তারা বিপজ্জনক হয়ে উঠছে এবং তারই ফলে ইরানের জনগণ ফুঁসে উঠেছে। আমি প্রথমে অ্যাডভোকেট তানভীর আপনার কাছে আসছি, ম্যাকমাস্টারও একই বক্তব্য দিলেন পাকিস্তান সম্পর্কে, আপনি কি বলবেন?
ধন্যবাদ। আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু বলার নাই, কারণ এই বিষয়গুলো কিন্তু নতুন না। বিভিন্ন ইস্যু যখন আসে, আমি পার্টিকুলারলি ইরানের কথা আপনি ধরেন, মাইক পেন্সের যে বক্তব্যটা শুনলাম এটা তো যুক্তরাষ্ট্র গত 15 বছর ধরে বলছে। যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র যে উদ্বিগ্ন এবং তারা নানাভাবে সেটাকে আটকানোর চেষ্টা করছে এবং ঠেকানোর চেষ্টা করছে এবং ইরান বোঝানোর চেষ্টা করছে যে তারা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, এটা বিদ্যুৎ এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। সে তারপরেটা কি হলো? তারপরে ইরাক ইরানের সঙ্গে যে চুক্তিটা হলো 6টা রাষ্ট্রের, এবং এখানে ইউরোপিয়ান ইউনিয়নও ছিল, এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন অপেক্ষা করেছে এই চুক্তিটা করার জন্য, শুধুমাত্র ইরানকে চাপে রাখার জন্য। এখন এই যে ফরেন পলিসির কথা আমি একটু ডক্টর ইফতেখারের সঙ্গে একটু অ্যাড করব, আমরা এতদিন জানতাম যে আমেরিকা সরকার পরিবর্তন হয়, রিপাবলিকানরা আসে বা ডেমোক্রেটরা আসে, কিন্তু তাদের ফরেন পলিসিতে খুব একটা পরিবর্তন কিন্তু আসে না। কারণ যেহেতু তাদের ফরেন পলিসিটা অত্যন্ত পরিকল্পিত ভাবে গবেষণার উপরে ভিত্তি করে রচিত হয় এবং সাকসেসিভ গভর্নমেন্ট গুলো এই ফরেন পলিসির এই জিনিসগুলো মোটামুটি ভাবে কন্টিনিউ করে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া। এখন এখন তো আমরা দেখছি টোটাল ওভারঅলিং, আমি বলবো যে এখন যে গত 20 বছর বা 25 বছর আমেরিকা পররাষ্ট্র নীতি যেভাবে মেনটেন করার চেষ্টা করেছে, এই সময়ে দুইটা জোট দলই ক্ষমতায় ছিল, এখন তো দেখছি যে টোটালি তারা তাদের আগের বক্তব্য থেকে সরে এসেছে। তার মানেটা কি?
মানে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে বলতে চাচ্ছেন?
জি,
মানে প্রচুর চেঞ্জ এসেছে বলতে চাচ্ছেন?
হ্যাঁ, তাহলে কি তার আগের সরকারগুলো কি ভুল ছিল? তাদের নিরাপত্তা উপদেষ্টারা, তাদের রিসার্চাররা, তাদের এক্সপার্টরা কি তাহলে ভুল তথ্য দিয়েছিলেন সরকারকে? আমার এই কোশ্চেনটা আমার কাছে এখন আমার লাগছে।
আচ্ছা, ধন্যবাদ অ্যাডভোকেট তানভীর সিদ্দিক, আপনাকে থামাতে হচ্ছে কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। এক মিনিট, আমাদের একজন শ্রোতাও লাইনে আছেন, আমি জানি না তাকে নিতে পারবো কিনা। লিয়াকত আলী লাইনে আছেন, আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য, কিন্তু আমাদের সময় আজকের মতো শেষ হয়ে গেছে। ডক্টর ইফতেখার আহমেদ, আপনার কাছেও ক্ষমা চাচ্ছি, শেষ বক্তব্য শুনতে পারছি না আপনার কাছ থেকে। তো বিশ্বব্যাপী যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা চাই অচিরেই এই অবস্থা থেকে মুক্তি আসবে, আমরা শান্তিপূর্ণ একটি বিশ্ব দেখব আগামীতে। আপনাদের সবাইকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
গোটা ইরান জুড়ে সরকার সমর্থকরা বিশাল সমাবেশ করেছে, আর এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের বিশৃঙ্খলা নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। তেহরানের অনেকগুলো জায়গায় এবং বিভিন্ন শহরে হাজার হাজার সরকার সমর্থক সমবেত হয়েছে। তেহরানে জুমার নামাজের ইমাম, যারা সে দেশে অস্থিতিশীলতা তৈরি করেছে, তাদের শক্ত হাতে দমন করার আহ্বান জানিয়েছেন। ইরানি কর্মকর্তারা বলছেন যে সিআইএ, ইসরায়েল এবং সৌদি আরব এই গোলযোগের জন্য দায়ী। তেহরান বিশ্ববিদ্যালয়ের ইমাম আহমেদ খাতামি নামাজিদের উদ্দেশ্যে বলেন যে আমেরিকানদের সমর্থনপুষ্ট দাঙ্গাকারীদের দ্বারা যেসব সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছিল, তাদেরকে ইসলামিক নিয়ম অনুযায়ী ক্ষমা করে দেওয়া উচিত। এদিকে যুক্তরাষ্ট্রে ইরানের বিক্ষোভকারীদের সমর্থন যোগানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরানের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের তীব্র সমালোচনা করেছে। সৌদি আরব বলছে যে তারা তাদের দেশের সঙ্গে ইয়েমেনের সীমান্তের কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বাধা দিয়েছে। রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম জানিয়েছে যে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ পশ্চিমাঞ্চলের নাজরান প্রদেশের আকাশে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। ইয়েমেনে শিয়া বিদ্রোহী হুতিরা এর আগেও সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, আর সৌদি আরব হুতিদের সমর্থন দেওয়ার জন্য ইরানকে দায়ী করে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি 15 জানুয়ারি ঢাকায় যাচ্ছেন। তিন দিনের এই সফরে তিনি চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী বিপ্লবের স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করবেন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশন সূত্রের বরাত দিয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে 15 জানুয়ারি ঢাকায় আসবেন প্রণব মুখার্জি। খবরে বলা হয়েছে ভারতের এই সাবেক রাষ্ট্রপতি নিজেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এবং তার সফরসূচি চূড়ান্ত করার কাজ চলছে। তবে খবরে বলা হয়েছে তিনি জানুয়ারির 16 তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। সেখানে তিনি ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের স্মৃতিবিজড়িত স্থানসমূহ পরিদর্শন ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায় অংশ নেবেন। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও অংশ নেবেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আলী হাজা এই প্রথম এটা নিশ্চিত করেছেন যে তুরস্কের সরকার সম্প্রতি সোমালি সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে। ভয়েস অব আমেরিকার সোমালি বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে হাজা বলেন যে তুরস্কের সরকার এক কোম্পানি সোমালি সৈন্যকে অস্ত্রশস্ত্র দিয়েছে। তারা 2 সপ্তাহ আগে মোগাদিসুতে তুরস্কের সামরিক প্রশিক্ষণ শিবির থেকে পাশ করে বেরোয়। হাজা বলেন সোমালিয়ায় জাতিসংঘের অংশ তো অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় 400 মতো সৈন্যকে ছোট ছোট অস্ত্র এবং মেশিন গান বহন করার অনুমতি দেওয়া হয়েছে। সোমালিয়ায় ভারী অস্ত্র আমদানি করার নিষেধাজ্ঞা রয়েছে। স্পেনের সুপ্রিম কোর্ট শুক্রবার এ ব্যাপারে রায় দিয়েছে যে ক্যাটালোনিয়ার ভাইস প্রেসিডেন্ট ওরিয়াল চাঙ্গেরাস স্পেনের ওই অঞ্চলের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকার জন্য 2 মাস জেল খাটার পর এখনও আটক থাকবেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনাস রেমকোস। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.